चक्षुर्न्मीलितानिजेन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनो भूतले शयनरूपकदामयं ददाति शपदन्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातम् सहगना रघुनाथन्वितं तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगनललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्ति चारु शमिनीति आमिने स्निग्धचेत शुप्रनेत भगविनं चरसाप्लुतं प्रभुपादगतो प्राणं नौमि भक्ति चारुपदं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त शमिनीति आमिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणी वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो दियवरो जगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणासिन्ध दीनबन्ध जगत्पते गोपेश गोपिकाकन्द राधाकन्द नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकल बोलन ओम नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयं मुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण। কারা কারা ষোলমালা করে জপ করছেন হাত তুলুন। কারা কারা আট মালা করে জপ করছেন। আট মালা উপরে কিন্তু ষোলমালা নয়। কারাগারে এখনো জপ করেননি হাত তুলুন। জপ করছেন না একদম। একজন দুইজন তিনজন জপ করেন না, প্রতিদিন করেন না আর কি। মাঝে মাঝে করেন কিন্তু প্রতিদিন করতে পারেন না। সকলকে শ্রীধাম মায়াপুর চন্দ্রদয় মন্দির পক্ষ থেকে এবং শ্রীল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে আগত ভক্তবৃন্দকে জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। অনুষ্ঠান বড় অনুষ্ঠান তো, অনেক সময় একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। আপনাদের কোনো অসুবিধা হয়নি তো প্রসাদ পেতে বাই করতে? অনুষ্ঠান সম্পূর্ণরূপে উপভোগ করেছেন? উপভোগ মানে কি? শ্রবণ, কীর্তন, দর্শন, আমরা যখন যতই করব ততই আনন্দ লাভ করব। কারা আনন্দ চান না? কে আনন্দ চান না? হাত তুলুন, কেউ আছে আনন্দ চান না? সকলেই আমরা আনন্দ চাই। কেন কেন আমরা আনন্দ চাই? না, আমরা স্বরূপে হচ্ছি সচ্চিত আনন্দময়। আত্মা, আত্মা হচ্ছে আমি কে? আমি কে? আমি হচ্ছে আত্মা। আত্মা হচ্ছে ভগবানের অংশ, তাই অংশের কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা। যদি সে পূর্ণের সেবা না করে, যাই কিছু করুক না কেন, আনন্দ পাবে না। সৎ চিত আনন্দ, সৎ মনে হচ্ছে নিত্য। আমরা, আমি নিত্য, তাই না? আমি ছোটবেলায় আমি, এখনো আমি, আর বুড়ো হয়ে গেলেও আমি, মরে গেলেও আমি। অর্থাৎ আমার বিনাশ নেই, আমার জন্ম নেই, কিন্তু আমার দেহের বিনাশ হয়, দেহের জন্ম হয়, দেহের পরিবর্তন হয়, তাই না? পরিবর্তন হচ্ছে না কত, যারা বয়স হয়ে গেছে পরিবর্তন, একদিন শরীর ছাড়তে হবে, কিন্তু সে আমি থাকবো, আবার আমার কর্ম অনুসারে আরেকটা দেহ লাভ করব। দেহ দুই প্রকার, মানে জড় দেহ দুই প্রকার, হচ্ছে স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ, ঠিক আছে? আরেকটা দিক দিয়ে বিচার করতে গেলে দেহ দুই প্রকার, একটা হচ্ছে জড় দেহ আর চিন্ময় দেহ। আমরা যখন এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাব, তখন আমরা একটা চিন্ময় বা চেতনময় শরীর লাভ করব, এবং সেই শরীরটি হচ্ছে ভগবত সেবার পূর্ণরূপে উপযোগী, অনুকূল। এখন তো এই জড়দেহ সম্পূর্ণরূপে উপযোগী নয়। যদি আমরা সাধন ভজন করছি, অনেকে করছেন, অনেকে এসেছেন, করবার ইচ্ছা আছে, কিন্তু দেখা যাবে 24 ঘন্টার মধ্যে আমাদের দেহের প্রয়োজন মেটাতে মেটাতেই চলে যায় সময়, তাই না? কেন, দেহটাকেই আমাদের মোটামুটি স্বরূপ বলে মনে করে নিয়েছি, এক। আর স্বরূপ বলে যদি না মনে করে, আমি বুঝতে পারছি আমি আত্মা, কি তবু যেহেতু এই দেহ রয়েছে, দেহের মধ্যে আত্মা রয়েছে, তাই দেহ যদি অসুস্থ হয় তাহলে আর কিছু করতে পারে না। যেমন এক গাড়ি, আপনি গাড়ির মধ্যে বসে আছেন, যাবেন কোথায়, সুন্দরবন নাকি? সুন্দরবনে যাবেন, মাঝে রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল, কি হবে, যেতে পারবেন না, তাহলে কি করতে হবে, গাড়িটা পরিবর্তন করতে হবে। প্রথমে কি করতে হবে, গাড়িটাকে সারাতে হবে, গাড়ি হয়তো গরম হয়ে গেছে, হ্যাঁ, ইঞ্জিন গরম, জল ঢালতে হবে, ঠান্ডা করতে হবে, একটু রেস্ট দিতে হবে, তারপরে আবার গাড়ি চালু করলেন। আবার দেখা যায় অনেক সময় গাড়ি একেবারে চলছে না, খারাপই হয়ে গেছে, অনেক মিষ্টি দেখানো সত্ত্বেও আর হলো না, তখন ওই গাড়ি পরিত্যাগ করে একটা অন্য গাড়ি দেখাতে হবে, ঠিক। এই শরীরটাকে বলা হচ্ছে যন্ত্র। ঈশ্বর সর্বভূতানাম हृदयेषु अर्जुन तिष्ठति ब्राह्मण सर्वभूतानि जन्तो रुगानि माया 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 दुई प्रकार আছে দুই প্রকার মায়া একটা যোগ মায়া একটা মহামায়া এইখানে যে মায়া কথা বলা হচ্ছে হচ্ছে মহামায়া মহামায়া কি করেন না ভগবত বহির্মুখ যারা তাদেরকে এই জড় দেহ প্রদান করে এই জড় দেহে ব্রহ্মাণ্ড ভ্রমণ করান বিভিন্ন দেহ কখনো আমরা এখন মানুষের দেহ তাই না এখন সুন্দরবন থেকে এখানে এখান থেকে সুন্দরবন কলকাতা দিল্লি বোম্বাই বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি আমরা এই দেহ তাই না কত কত দেহ তো হয়ে গেল কর্ম অনুসারে একটা দেখা গেল কেউ দেবদেহ পেতে পারে স্বর্গলোক আর বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে আবার দেখা গেল একটা কেমিকেটের দেহ পেয়েছে বা একটা আরশোলা বা টিকটিকি ওই ঘরের মধ্যেই ওর বাস ওখানেই ওর রাজত্ব তাই কর্ম অনুসারে জীব যদিও সে সচ্চিদানন্দময় কিন্তু তার কর্মফলের কারণে এরকম দেহ লাভ করে আর মায়া মহামায়া কি করেন বহির্মুখ ভগবত বহির্মুখ জীবকে এই জড় দেহ প্রদান করে ব্রহ্মাণ্ড ভ্রমণ করান জন্ত রুরানি মায়া ভ্রময়ন সর্বভূতানি সমস্ত জীবকে সমস্ত জীব মানে এই জড় জগতে যাওয়া আর চিন্ময় জগতে যে সমস্ত জীব আছেন তারা চিন্ময় দেহে অবস্থান করে ভগবানের সেবা সুখ লাভ করেন তারা সেবা সুখ ভোগ করেন আর এই জড়জগতে বন্ধনে আবদ্ধ যারা তারা তার কর্মফল ভোগ করেন পরিষ্কার তাহলে দেহ দুই প্রকার কি দেহ হ্যাঁ হ্যাঁ জড় দেহ দুই প্রকার স্থূল দেহ সূক্ষ্ম দেহ আর একটা হচ্ছে জড় দেহ আর চিন্ময় দেহ আত্মা তার যেরকম যেরকম কর্ম করবে সেই অনুসারে সে হয় জড় দেহ লাভ করবে আর না হলে সে চিন্ময় দেহ লাভ করবে তো চিন্ময় দেহ হচ্ছে ভগবত সেবার পূর্ণরূপে উপযোগী কিন্তু জড় দেহ পূর্ণরূপে উপযোগী নয় কিন্তু তবুও আমরা তো এখন জড় দেহে আছি এবং কোন দেহে আছি আমরা হ্যাঁ জড় দেহ দেহটার আকার কিরকম মানুষের আকার মানুষের দেহ তাই না পশুর দেহ নয় আর মানুষের দেহই হচ্ছে একমাত্র ভজনের অনুকূল উপযোগী একটা কুকুর বেড়াল ছাগলের দেহে আত্মা যে রয়েছে সেই দেহে অবস্থান হেতু সেই দেহের অনুসারে তাকে কাজ করতে হচ্ছে আত্মা কিন্তু তাকে সেই অনুসারে কার্য করতে হচ্ছে সে ভগবত তত্ত্ব বুঝতে চায় না বুঝতে বোঝালেও বুঝতে পারে না এক দুজন কয়েকজন আছেন খুব কোচিত রেয়ার কেস সব জায়গায় আছে ব্যতিক্রম দৃষ্টান্ত যেমন গজেন্দ্র বা হনুমান এনারা যদিও অন্য দেহ কিন্তু বা গরুর দেহ ভগবত পার্শ্বদ যাক বা অনেক পশু দেহ অনেক আছে আমাদের এই ধামে বা অনেক জায়গায় আমরা দেখেছি কুকুর কিন্তু সে সাধারণ অন্য কুকুরের মতো নয় একদম ভগবানের ভক্ত নিরামিষ ছাড়া কিছু খায় না ঠিক আছে ভগবানের প্রসাদই খায় একাদশী দিন একাদশী করে কুকুর আর আমরা তো মানুষ আমরা যদি একাদশী না করি আমরা যদি ভগবানের প্রসাদ না খাই তাহলে বলছেন ব্রতকার ভগবানের ভগত মহান ভক্ত আচার্য যে মানুষ আকার পাইলে কি হয় করহ ভূতের কাম মানুষ আকার পেয়েছো কিন্তু তুমি ভূতের মতো কার্য করছো তাই মানুষের মতো কার্য করতে কেন মনুষ্য দেহ খুব দুর্লভ অনেক অনেক দেহ লাভ করার পরে এই দুর্লভ মনুষ্য দেহ আমরা পেয়েছি এবং এই দেহের দ্বারাই আমরা ভগবানের ভজন করতে পারব এটা অনুকূল রয়েছে যত প্রকার দেহ রয়েছে তার মধ্যে সর্বোচ্চ দেহ হচ্ছে মনুষ্য দেহ এবং অনুকূল হচ্ছে এই মনুষ্য দেহ এই মনুষ্য দেহের দ্বারাই আমরা ভগবানের ভজন করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি হরে কৃষ্ণ এখন মনুষ্য দেহ যে পেয়েছি এই দেহকে পরিচালনা করার জন্য আমাদেরকে শিখতে হবে কিভাবে, যেমন গাড়ি আছে, আপনি আছেন, কিন্তু আপনি যদি গাড়ি চালাতে না জানেন তাহলে গাড়ি চলবে না, ঠিক আছে? এক, আপনি গাড়ি চালাতে জানেন কিন্তু কোথায় যাবেন লক্ষ্য নেই আপনার, কখনো মনের খেয়ালে দিল্লি ছুটছেন, কখনো বোম্বে ছুটছেন, কখনো মেদিনীপুর, তো কখনো হাওড়া, কখনো চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গায় ছুটছে, কারণ আপনার কোনো স্থিরতা নেই, আপনার লক্ষ্য নেই। জীবনের লক্ষ্য কি, আমাদের জীবনের লক্ষ্য কি? হ্যাঁ হ্যাঁ, ভগবানের কাছে ভগবত ধাম লাভ করা বা ভগবানের সেবা লাভ করা, এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আরেকটা যেটা হচ্ছে প্রেম, ভগবত প্রেম লাভ করা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, যেটা বলছিলাম যে আনন্দ আমরা সকলেই চাই, তাই না? কিন্তু আমরা আনন্দ যদি পেতে চাই তাহলে আনন্দের পাওয়ার যে সূত্র আছে, পথ আছে, সেই পথে আমাকে এগোতে হবে। আমি যদি অন্য পথে হাঁটি বা অন্য পথে আমার গাড়ি নিয়ে চলি তাহলে পাবো? কোনোদিনই সম্ভব না। এই জন্যে যথাযথ পথ যেতে হবে, এবং পথে যেতে যেতে যাচ্ছি যে মাঝে রাস্তা বলতো অনেকটা বাকি এখনো, চহ ফিরে যাই, ফিরে চলে গেলাম, গেলাম না, তাহলে যেতে পারবো? যেতে পারবো। এই জন্য দরকার কি ধৈর্য, ধৈর্য, ঠিক আছে? শ্রীমদ ভাগবতে হরে কৃষ্ণ একটু পাশে দেখে নেবেন মাঝে মাঝে, কে চোখ বন্ধ করে ফেলছে, হ্যাঁ চোখ বন্ধ করে শুয়ে পড়ছে, আমি তো আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি এখান থেকে বলতে পারবো না, তো কিন্তু আপনারা দেখবেন একটু সতর্ক করে দেবেন, বেশি কিছু না, একটু জাস্ট সতর্ক করে দেবেন। শ্রীমদ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে বলছেন, নির্দেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভসপীড়িতম পুমান ভবদ্ধি ন তরৎস আত্মহা। আত্মহা মানে হচ্ছে আত্মঘাতী, আত্মঘাতী, যাকে আত্মঘাতী মানে বুঝেন তো, মানে নিজেকে হত্যা করে অনেকে, যাকে বলে যে সুসাইড করা, কেউ গলায় ফাঁসি লাগায়, কেউ বিষ খায়, বিভিন্ন ধরনের করে তারা দেহকে, তার যে আয়ু ছিল তার পূর্বেই তাকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা করে, বা শেষ করেও দেয়, অনেকে প্রচেষ্টা করে সফল হয়, কেউ সফল হয় না। আত্মঘাত আত্মহা ন তর ভবাদ্দিন ন তরৎস আত্মহা বলছেন, নির্দেহম আদ্যম সুলভং সুকল্পং, এই যে দেহ আমরা মনুষ্য দেহ এটা আমরা পেয়ে গেছি, কিন্তু এই যে দেহের যে কি গুরুত্ব বুঝতে পারছি না। আমি ভাবছি যে শুধুমাত্র খাওয়া দাওয়া আর একটু ফুর্তি করা, ব্যাস এই জীবনের লক্ষ্য, আর কিছু না। কি করে একটু ইনকাম করব পয়সা, ব্যাস খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানে যা হোক করে খেয়ে নিলাম, ব্যাস এটাই জীবনের লক্ষ্য অনেকে ভাবে, কিন্তু ওটা নয়। লক্ষ্য হচ্ছে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত প্রেম লাভ করা। নির্দেহম আদ্যম সুলভং সুদুর্লভম, এই দেহ আমরা যদিও সুলভ মনে হচ্ছে পেয়ে গেছি, কিন্তু অনেক অনেক দেহ অতিক্রম করার পরে এখন আমরা দেহ লাভ করেছি, ভবিষ্যতে এরকম দেহ পাব তার কোনো নিশ্চয়তা নেই যদি ভগবত ভজন না করি। ভগবত ভজন যদি না করি নিশ্চয়তা নেই, কিন্তু ভগবত ভজন যদি করি, এই জন্মে যদি আমার লক্ষ্যে পৌঁছতে না পারি, আমি অবশ্যই মনুষ্য দেহ লাভ করব, গ্যারেন্টি। শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন ষষ্ঠ অধ্যায়, আবার পঞ্চাশ যদি করি একান্ন থেকে শুরু করব, যদি পঁচাত্তর করি ছিয়াত্তর থেকে শুরু করব, অবশ্যই করব, গ্যারেন্টি দিয়েছেন ভগবান। তো কেননা এই পথের কোনো বিনাশ নেই, এই যে ভাগবত ধর্ম ভগবানের সেবা এর কোনো বিনাশ নেই। সুদুর্লভম, অনেক দেহ লাভ করার পরে এই মনুষ্য দেহ লাভ করেছি, প্লবম, এই দেহ হচ্ছে একটা নৌকার মতো। অনেক জায়গায় অনেক উদাহরণ দেওয়া আছে, যেখানে শ্রীমদ ভাগবত ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একটা নৌকা, দেহটা কি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পিছনে একজন মাতাজি হাত তুলে বলুন, মাতাজি একজন মাতাজি হাত তুলুন না, হ্যাঁ বলুন জোরে, কিসের সঙ্গে তুলনা করা হয়েছে মনুষ্য দেহকে? যা তাহলে কি হবে, একজন একজন কেউ নেই এত একদম ঠিক আছে এখানে, হ্যাঁ এটাই তো চাচ্ছি, নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে, কিসের সঙ্গে? নৌকার সঙ্গে। এবার দেখুন ভগবান কি বলছেন, গুরুকরণ ধারণ, এই নৌকাটা পরিচালিত করতে গেলে গুরু রূপ কর্ণধার দরকার, মাঝি, মাঝি যদি না থাকে নৌকা কোন দিকে যাবে? কোন দিকে, আজ বললাম না এইদিকে যাচ্ছে তো সেদিকে যাচ্ছে, তাই দেহ আমরা ভাবছি এইটাই ঠিক ওইটাই ঠিক সেইটাই ঠিক, এইদিকে একবার হাঁটছি ওইদিকে একবার থাক, জীবনের লক্ষ্য আমরা জানি না, আমাদের কি করণীয় জানি না। ও বলছে রে কি রে তুই আর এই কপালে ভাবে কি কাটছিস রে, হ্যাঁ এই কি টপ 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 কি করছিস, কত রকম কথা বলবে, এই এটা কি রে এটা কি, হ্যাঁ ছেড়ে দিলি মাঝ মানুষ, আরে জীবন পেয়েছিস মাঝ মানুষ না গেলে শরীর থাকবে তোর, আবার এই অল্প বয়স থেকে তোরা তো ঠিক আছিস, তোরা খাচ্ছিস খা, এই ছোট ছেলে মেয়েটাকে এরকম করে দিচ্ছিস, হ্যাঁ কত রকমের কথা। পরের কথায় কি বা আসে যা মিছে দাদা তুমি পেও না, এসব আমার কথা নয় মহাজনদের কথা, প্রেমদাস হ্যাঁ ভগবানের পার্শ্বদ সব তাদের কথা। তাই গুরু কর্ণধারম, গুরু রূপ কর্ণধার দরকার, নৌকাকে পরিচালিত করতে গেলে মাঝি দরকার, দেহকে পরিচালিত করতে গেলে গুরু দরকার। গুরু যেভাবে বলবে যে এই বাম দিকে হাঁটো, ডান দিকে হাঁটো, বাম দিকে হাঁটো কি সোজা হাঁটো, যেদিকে বলবে সেদিকে হাঁটতে হবে, এক গুরু করণ ধারণ। আরেকটা কি, গুরুকে আমি বলবো মায়ানুকুলেনম নভবশতীতম, মায়ানুকুলেনম, মায়ানুকুল মানে আমার অনুকূল বায়ু, গুরু জানে মানে মাঝি জানে কোন সময় অনুকূল বায়ু হয়েছে সেই সময় তিনি নৌকাটাকে নিয়ে যায়, প্রতিকূল বায়ু যদি থাকে নৌকা যদি ছেড়ে দেয় গুরু গুরু মানে ওই সময় রক্ষা করতে পারবে না ডুবে যাবে, তাই না, তাই জানে সদ্গুরু তিনি জানেন, অসৎগুরু জানে না, প্রকৃতপক্ষে গুরু সৎই হয়, অসৎ শুধু শব্দটা ব্যবহার করা হচ্ছে আলাদা করার জন্য, গুরু সর্বদাই সৎ, কিন্তু অসৎ মানে হচ্ছে গুরুর নাম করে যারা আসল উদ্দেশ্যেই নিজেই জানে না এবং অপরকে জানাতে পারে না, নিজে জানে না জানাবে কি, তাই বলছেন পল্লব মহারাজ অন্ধের অন্ধের উপগীয় মানাত, একটা অন্ধকে যদি আমি বলি দাদা ওই গুরুগুলো যাবো কোন দিকে পথটা, বলছি তুমি আমার সঙ্গে চলো, চলছি পৌঁছে গেছি গেটের ওইখানে একটা গেট আছে মেন গেটে ধাক্কা মেরেছে, কি হলো, বলছে এটা এখন বন্ধ আছে রে গুরুকুল, এখন বন্ধ গেট পড়েছে, অপেক্ষা করেই আছি অপেক্ষা করেই আছি, গেট আর খুলে না, কিন্তু গুরুকুল তো এইদিকে বাম দিকে গুরুকুল লেগেছে তো এদিকে, এই এদিকে আছে এখানে একটা গুরুকুল আছে, গোশালা ধরুন গোশালা গোশালা যাচ্ছি এদিকে পৌঁছাতে পারবো, আর অন্ধে কেন অন্ধ জানে না রাস্তা, তা পারমার্থিক অন্ধ ব্যক্তি কোনোদিন গুরু হতে পারে না, গুরু জানেন অনুকূল বায়ু কি, কলিযুগে যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, ভগবান স্বয়ং গুরুরূপে অবতীর্ণ হয়েছেন, তিনি সাক্ষাৎ দেখাচ্ছেন, তিনি কে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছেন, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদিশে নম, নম মহাবদান্না, তিনি মহাবদান্ন মানে মহাদানী, কেন মহাদানী, না গোলকে প্রেমধন সকলকে বিতরণ করেছেন, হ্যাঁ
কৃষ্ণ প্রেম প্রদায় দেয়, কেন কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। কৃষ্ণ প্রেমটা খুব দুর্লভ, খুব দুর্লভ, মানে ব্রহ্মা শিব পর্যন্ত লাভ করার জন্যে তারা সবসময় বা এই পথে সবসময় স্থির থাকার জন্য তারা সর্বদা সচেষ্ট। কৃষ্ণায়ণ, তিনি কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশীনম, তিনি কৃষ্ণ চৈতন্য নামে গৌরবর্ণ ধারণ করে, কৃষ্ণ বর্ণ তিনি গৌরবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়ে কৃষ্ণ প্রেম দিয়েছেন। তিনি গুরুরূপে অবতীর্ণ হয়েছেন, ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন এবং শিক্ষা দিচ্ছেন এই কলিযুগের যুগধর্ম কি সকলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এটি হচ্ছে অনুকূল বায়ু, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, এই কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম, নাম ছাড়া এই কলিযুগে অন্য কোন ধর্ম নেই, সমস্ত শাস্ত্রের এটাই মর্ম। অনেক শাস্ত্র প্রমাণ আছে, সেসব এখন আর বলছি না। তো মায়ানুকূলে নাম, তার অনুকূল বায়ু শিক্ষা দেন, গুরু বলেন যে এই মাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন আদি করো, এইভাবে তুমি অগ্রসর হবে। তার নির্দেশ অনুসারে আমি যদি আমার দেহকে পরিচালিত করি ব্যাস, তাহলেই আমরা যেতে পারব। আরেকটা কি, ধৈর্য রাখতে হবে, নৌকায় উঠলাম তাই না, নৌকা যদি এরকম আন্দোলন এরকম হচ্ছে, মানে একবার এদিকে একবার হচ্ছে, অনেক সময় হয় তাই না, আপনারা গঙ্গার ওপারে পার হয়ে এসেছেন আর পার হয়ে যাবেন, নৌকা আপনাদের ওদিকে তো খুব অনেক নৌকা আছে, হ্যাঁ সুন্দরবনের ওদিকে তাই না, জল জল তো মাঝে মাঝে নৌকা এরকম এরকম হয় না, সেই সময় কি করে করতে হয়, কি করতে হয় বলো তো, ধৈর্য ধরে থাকতে হবে, বসে থাকতে হবে, যদি নৌকা থেকে লাভ মারি জলে তাহলে কি হবে, ডুবে যাবো। নৌকায় মাঝির উপরে ভরসা রাখতে হবে, আরে মাঝি তো কোনো সাধারণ মাঝি নন, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মাঝি এবং তার পরম্পরায় আগত যিনি, তিনি হচ্ছেন সদ্গুরু এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর সৈবুরু, পরম্পরায় যারা এসেছেন তারা হচ্ছে সদ্গুরু, বুঝেছেন, পরম্পরা যার নেই তিনি সদ্গুরু নয়, এই জন্য পরম্পরা খুব দরকার। মহাপ্রভু স্বর্গস্বামী নরোত্তম দাস ঠাকুর আদি সব আস্তে আস্তে এভাবে, প্রভুপাদ প্রভুপাদের পর বর্তমান আচার্য আরো সব সদ্গুরু, মায়ানুকূলেনম না হয়ে সাথে, এইভাবে যদি আমরা এই দেহকে পরিচালন তাদের নির্দেশ অনুসারে যদি আমরা চলি অবশ্যই ভগবত ধামে ফিরে যাবই, তাই সেই অনুসারে আমাদের চলতে হবে। গুরু যেমন ধরুন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন ডাক বাক্স, ডাক বক্স আছে না, হ্যাঁ দুটো আছে, পাশে আরেকটা আছে, একটা লিখে দেওয়া আছে সরকারের অনুমোদিত আর একটা ওরকমই দেখতে একদম রং টং সব একই রকম, তা আপনি যদি ওই সরকারের অনুমোদিত ডাক বক্সে চিঠি না ফেলেন, পাশে যে একই রকম দেখতে ওইখানে চিঠি ফেললেন তাহলে কি হবে, হ্যাঁ তো চিঠি ফেললেন ডাক বক্সে সরকার অনুমোদনে দেখা গেল পৌঁছতে এক সপ্তাহ লাগলো, তো বললো এক সপ্তাহ পৌঁছতে এইটাই ফেলে দিকে, অরে অনেকবার তো এইটাই ফেলেছি, এটাই ফেলি, একবার ফেললেন চিঠি আর পৌঁছালো না, কেন সরকারের ওটা অনুমোদন নেই। সে গুরু হচ্ছেন সেরকম ভগবানের অনুমোদিত প্রতিনিধি, গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি, ভগবানের ব্যাস পূজা সম্বন্ধে বলবেন কেন আমরা ব্যাস পূজা করি, গুরু কেন পূজা করি বলবেন কমলাপতি প্রভু, তো এই হচ্ছে যে আর গুরুদেব হচ্ছেন স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম মানে যেমন ধরুন আপনি অনেকের চোখে চশমা আছে তাই না, চশমাটা খুলে দিন, খুলে দিলে দেখতে পাবেন, হ্যাঁ
পাবেন না, সামনে হোক দূরে হোক পাবেন না। তো স্বচ্ছভাবে দেখার জন্য আপনি চশমা ব্যবহার করেছেন, তাই না? ঠিক গুরুদেব হচ্ছেন সেরকম, ভগবানকে আমরা দেখতে পাই না, এই জড় চক্ষুর দ্বারা ভগবানকে, জড় ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা আমরা করতে পারি না। তাই সদ্গুরুর মাধ্যমে আমরা সেবা করি। ভগবানের বিগ্রহ সেরকম, ভগবানের বিগ্রহ সম্বন্ধে এই ডাক বক্সের উদাহরণ দেওয়া হয়েছে। আর স্বচ্ছ মাধ্যম মানে স্বচ্ছ একদম দেখতে পাবেন, এই গুরুদেব যে পন্থাটা বলেছেন সেই অনুসারে যদি চলেন, চারটে নিয়ম, যেটা হচ্ছে কলির বা অধর্মের স্থান, সেটা হচ্ছে কি, আমিষ আহার, নেশা করা, দুটো ক্রীড়া করা, আর অবৈধ মেলামেশা করা, এই চারটা হচ্ছে অধর্মের স্তম্ভ। তো এখন অনেকে বলে কেন এগুলো পালন করতে হবে, না ধর্ম করতে গেলে অধর্মকে পরিত্যাগ করতে হবে, একই সঙ্গে তো দুই নৌকায় পা রাখা যায় না। হ্যাঁ, ধর্ম করব অধর্ম করব তাহলে কি হবে, টেনে নিয়ে চলে যাবে আপনাকে অধর্ম, কেন কলিযুগে বিশেষ করে অধর্মের পাল্লা ভারী, টেনে নিয়ে চলে যাবে। এই চারটে নিয়ম হচ্ছে এই অধর্মের স্তম্ভকে পরিহার করা, এই জন্য চারটে বর্জন। আর ভগবানের প্রসাদ সেবা করা, ধীরে ধীরে অনুশীলন করে আমরা, আমরা যদি চাই তাহলে ভগবান আমাদের সর্বতভাবে সাহায্য করবেন, কিন্তু আমাদের ঐকান্তিক হতে হয়, তাহলে আমরা অবশ্যই পারব। আর ভগবানের কাছে, ভক্তের কাছে সাহায্য চাইতে হয়, শক্তি চাইতে হয়, যেতে আমাদের হৃদয়ে যে দুর্বলতা রয়েছে এরা করলে কি হবে, ওটা এরকম যে সমস্ত মনে সংশয় রয়েছে, দুর্বলতা রয়েছে, এগুলো থেকে আমরা যাতে মুক্ত হতে পারি। তো স্বচ্ছ মাধ্যম, গুরুদেবের নির্দেশ যদি আমি মেনে চলি, হ্যাঁ সেই অনুসারে যদি সেবা করি, তাহলে গুরুদেবের কৃপাতে আমরা একদিন ভগবানকে লাভ করতে পারব। আর গুরুই হচ্ছে সেবা প্রদাতা, ভগবানের সেবা আমরা সরাসরিভাবে করতে পারব না, গুরুদেবকে আমাদের সেবা অর্পণ করতে, গুরুদেব তার সেবা, আমার সেবাটাকে আমার তার গুরুদেবের কাছে দেবেন, এইভাবে তিনি তার গুরুদেবের কাছে দেবেন, এইভাবে গুরু পরম্পরা ক্রমে সেই সেবা পৌঁছবে কোথায়, শ্রীমতী রাধারানীর কাছে। হ্যাঁ, রাধারানী তখন একদম সেবাটা পৌঁছে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে গুরু পরম্পরা, হরে কৃষ্ণ, সদ্গুরু এক। দ্বিতীয় হচ্ছে এক ভালো ক্লিয়ার জিনিস জানুন, যে কলিযুগে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিষ্ঠা হ্রাস। কলিকালে ভগবান নামরূপে এসেছেন, চৈতন্য মহাপ্রভু এসেছেন 500 প্রায় অনেক 26-27 বছর চলে গেল, ঠিক আছে। এর পরে একদম কলিযুগের শেষে প্রায় 4,25,000 বছর এখনো আছে, প্রায়। তো তার মধ্যে শেষে একবারে ধরুন 4,26,000 বছর কি আরো পরে আপনার ভগবান কল্কিদেব আসবেন, কে আসবেন, তার পূর্বে কোনো অবতার নেই। অনেকে বলে ইনি হচ্ছেন মহাপ্রভুর অবতার, ইনি হচ্ছেন কৃষ্ণের অবতার, কৃষ্ণ পুরনো হয়ে গেছে 5,000 বছর, মহাপ্রভু তো পুরনো হয়ে গেল 550 বছর প্রায়। হ্যাঁ, এখন আমাদের কাছে নূতন ভগবান এসেছে, আর মহাপ্রভু তো এসেছে এখন আমাদের কাছে, এগুলো গ্রহণ করবেন না। কেন, শাস্ত্র বলছেন, শাস্ত্র অভ্রান্ত কি করে জানবেন, না শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটা সত্য। কারণ দুটো উদাহরণ মহাপ্রভু দিয়েছেন, এক হচ্ছে পায়খানা, পায়খানা পবিত্র না অপবিত্র, হ্যাঁ অপবিত্র, কিন্তু একটা পায়খানা আছে যেটা পবিত্র, সেটা কার পায়খানা, হ্যাঁ গরুর মল, হ্যাঁ গোময়, গোবর
সেটা হচ্ছে পবিত্র,
শাস্ত্রে বলছে, বেদে বলছে।
হাড় হচ্ছে অপবিত্র, কিন্তু শঙ্খ হচ্ছে পবিত্র।
শাস্ত্রে বলা হয়েছে, শাস্ত্রে হচ্ছে অভ্রান্ত, শাস্ত্রে এটা বলা হয়েছে যে কলি কালে নাম রূপেই ভগবান অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু সব কলিতে আসেন না, এই বিশেষ কলিতে এসেছেন, তারপরে একদম কলি কি অবতার, এর মাঝে কোনো আর এইরকম অবতার নেই। বিভ্রান্ত আর কিছু প্রয়োজন নেই। ইমু বলুক, আজকে হচ্ছে বাবা, কালকে হচ্ছে ভগবান, আর প্রথমে হচ্ছে শিষ্য, তারপরে হচ্ছে গুরু, তারপরে বাবা হয়ে গেল, তারপরে বলো না গুরু ভগবান, এতে বিভ্রান্ত হবেন না। ঠিক আছে, সরল চিত্তে নিষ্কপট ভাবে এই নামের আশ্রয় গ্রহণ করুন, নামের কৃপাতেই পূর্ণ সত্য, সৎসঙ্গ, ভগবানের সব কিছু তত্ত্ব আপনারা জানতে পারবেন। হরে কৃষ্ণ। এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? নাহলে আমি এখানে রাখি। নেই কোনো প্রশ্ন? নেই প্রশ্ন আছে? নেই, তাহলে আমি প্রশ্ন করি, সদ্গুরুকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? হাত তুলবেন, আমি যাকে জিজ্ঞাসা করবো তাকে হাত তুলবেন। কারা কারা জানেন সদ্গুরুকে কিসের সঙ্গে তুলনা করেছে? একজনই জানেন, হাত তুলেছে। দুইজন, তিনজন বলুন, দাঁড়িয়ে বসে বলুন, বসে বলুন, জোরে বলুন। কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। নৌকা তো দেহ, কান্ডারি, হ্যাঁ কান্ডারি, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, গুরু হচ্ছেন স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম মানে কি বলা যায়, যেখানে আলো বা যে কোনো জিনিস স্বচ্ছ হয়ে প্রবেশ করতে পারে, বা যার মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারি, ঠিক আছে। আর তাহলে দেহটাকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে, নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। অনুকূল বায়ু কি? হ্যাঁ, অনুকূল বায়ু হচ্ছে কলিযুগের যুগধর্ম, হরে কৃষ্ণ। আর প্রতিকূল কি? ভগবত ভক্তি প্রতিকূল কি কি? মুখ্যত প্রতিকূল কি আছে? হ্যাঁ, চারটা, চারটা, আমিষ আর নেশা জুয়া, এটা হচ্ছে প্রতিকূল। আরো অনেক প্রতিকূল আছে, কিন্তু এইটাকে কেন্দ্র করে সমস্ত তৈরি হয়েছে, ঠিক আছে। আস্তে আস্তে দেখে ত্যাগ করতে। আর যারা যারা জব করেন না, তারা জব করা শুরু করে দিন, কেন? এটা মহাপুরুষ স্বয়ং আচরণ করে শিখিয়েছেন। কেন আমরা জব করি না? হ্যাঁ, কেন গুরু পরমে সকলেই জব করছে, কেন? মহাপুরুষ স্বয়ং জব করেছেন, বুঝেছেন, এবং তিনি বলেছেন যে সকলে যেন জব করে। তার শাস্ত্র প্রমাণ আছে, ঠিক আছে, এনে জব শুরু করে দিন। আর যারা ষোলোমালা তো জব করতে পারছেন না, তার চেষ্টা করুন ধীরে ধীরে ষোলোমালা জব করার, যাতে ষোলোমালা করে জব করতে পারেন, হ্যাঁ, প্রসাদ সেবা করতে পারেন, চারটা নিয়ম পালন করতে পারেন। ধীরে ধীরে এভাবে অনুশীলন করতে থাকুন, আর উৎসাহ হারাবেন না, হ্যাঁ, ধৈর্য সহকারে, উৎসাহের সঙ্গে, আর নিশ্চয়, নিশ্চয় মানে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, ব্যাস, কৃষ্ণ ভক্তি করলে সমস্ত কিছু সম্পাদিত হয়। গাছের গোড়ায় যদি জল হয় তাহলে কি হবে? পত্র পুষ্প ফল সব পুষ্ট হবে। আর গাছের পাতায় পাতায় ফলে ফলে যদি জল দেই, তাহলে ফুলে ফুলে জল দেয় যদি কি হয়, কি হবে? গাছটা মারা যাবে, ফুলে শুকিয়ে যাবে, আর ফলও হবে না, কিছু হবে না, গাছের গোড়ায় জল হয়। তাই বলতে যে ভগবান হচ্ছেন সর্বদেব, আর গুরুদেব হচ্ছে সর্বদেবময় গুরু, সমস্ত দেবতারা গুরু এতে বাস করেন, ঠিক আছে। হরে কৃষ্ণ।